বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو সদকাল্লাহু আলিয়্যুল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 30 ডিসেম্বর, 15 পৌষ এবং ফার্সি 9 দে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে তুর্কি সরকারের 3টি বিভাগের প্রতি দেশটির জনগণের অনাস্থার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের পাঠানো প্রতিবেদনের দ্বিতীয় পর্ব, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে নৌবাহিনীর বিশাল মহড়া শুরু, উপকূল রক্ষার অনুশীলনের পাশাপাশি ড্রোনের রণকৌশল যাচাই চলছে। ইউক্রেন যুদ্ধে শত শত মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে অভিযোগ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। গণমিছিল শেষে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করল বিএনপি, সরকারের পদত্যাগই মূল লক্ষ্য বলে জানালেন নেতারা। এবং উজবেকিস্তানে ভারতীয় সিরাপ খেয়ে 18 শিশুর মৃত্যুর পর উত্তরপ্রদেশের নয়ডার কারখানায় সব ওষুধ তৈরি বন্ধের নির্দেশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানি হলেন সাহসিকতা, আধ্যাত্মিক ও ধর্মপরায়ণতার প্রতীক। জীবনের সব ক্ষেত্রে তিনি তার প্রমাণ দিয়ে গেছেন। তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি আজ এসব কথা বলেন। কাজেম সিদ্দিকী আরও বলেন, কাসেম সোলাইমানি সাম্রাজ্যবাদের জন্য আতঙ্ক সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন ন্যায় ও প্রতিরোধ ফ্রন্টের বড় সহযোগী। তবে তার শাহাদাতের পর কাসেম সোলাইমানির নাম ও স্মৃতি শত্রুদের জন্য আরও বেশি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সময় তিনি জেনারেল সোলাইমানির জানাজা ও দাফন অনুষ্ঠানে অগণিত মানুষের উপস্থিতির কথা স্মরণ করেন। এছাড়া আজকের খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী 2009 সালের 30 ডিসেম্বরের কথা স্মরণ করে বলেন, সেদিন ইরানিরা শত্রুদের বিরুদ্ধে যে ঐক্য ও দৃঢ়তা প্রদর্শন করেছিলেন তাতে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং দেশে আবার শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরে আসে। 2009 সালেও শত্রুদের উস্কানিতে দেশ জুড়ে সহিংসতা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তারা সে সময় প্রেসিডেন্ট নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করেছিল। এরপর ওই বছরের 30 ডিসেম্বর ইরানি জনতা রাস্তায় নেমে শত্রুদের বিরুদ্ধে নিজেদের ঐক্য ও সংহতি প্রদর্শন করে। এতে দেশে আবারও শান্তি ফিরে আসে। ইরানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট আজ সকালে
ওমান সাগরে দক্ষিণ উপকূল রক্ষার অনুশীলন করেছে। গত রাত থেকে নৌবাহিনী জুলফিকার ১৪০১ নামের যে মহড়া শুরু করেছে তার অংশ হিসেবে এই অনুশীলন চালানো হয়েছে। কৌশলগত হরমুজ প্রণালীর পূর্ব অংশ থেকে ভারত মহাসাগরের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত এলাকায় এই মহড়া চলছে। চলমান মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেছেন, নৌবাহিনীর সদস্যরা এই মহড়ায় উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করছে এবং গতরাতে তারা অন্ধকারের মধ্যে শত্রুর মোকাবেলায় আধুনিক প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের অনুশীলন সম্পন্ন করেছে। এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে। আজকের মহড়ায় মহাজের সিক্স সহ কয়েকটি উন্নত ড্রোন কাজে লাগানো হয়েছে। এসব ড্রোন লক্ষ্যবস্তু চিহ্নিত করে সেখানে নিখুঁতভাবে আঘাত হেনেছে। ইরানের তৈরি মহাজের সিক্স ড্রোন ৪০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম বলে জানিয়েছেন মহড়ার মুখপাত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ইতালির কয়েকজন সরকারি কর্মকর্তার হস্তক্ষেপমূলক মন্তব্যের জন্য দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির রাষ্ট্রদূত জেসিপি পেরনকে তলব করে তেহরান বিরোধী তৎপরতা এবং মন্তব্যের জন্য কড়া প্রতিবাদ জানায়। ইতালির রাষ্ট্রদূতের কাছে মানবাধিকার নিয়ে রোমের পক্ষপাতমূলক এবং দ্বৈত অবস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। ইতালির রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয় যে ইরান নয় বরং ইতালি তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অন্য কিছু তৎপরতার মাধ্যমে ইরানের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। ইতালির কয়েকজন কর্মকর্তার অযৌক্তিক এবং নেতিবাচক অবস্থান দুদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় বলেও জানানো হয়। এ সময় ইতালির রাষ্ট্রদূত ইরানের এই প্রতিবাদের কথা ইতালি সরকারকে দ্রুত জানানোর ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। গত সপ্তাহে ইতালির কয়েকজন সরকারি কর্মকর্তা ইরান সরকারকে সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতা দমনের জন্য তেহরানকে অভিযুক্ত করেন। ইরানের সাম্প্রতিক সহিংসতা মোকাবেলায় ইরান সরকারের নেওয়া পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইতালি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে শত শত মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। আমেরিকার এসব সেনা বহু সামরিক উপদেষ্টা এবং গোয়েন্দা কর্মকর্তা বহু আগে থেকেই সরাসরি সংঘাতে জড়িত। রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার ল্যাভরভ এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি ইউক্রেন সংঘাতে গভীরভাবে ওয়াশিংটনের জড়িত থাকার কথা তুলে ধরেন। ল্যাভরভ বলেন, বারবার মার্কিন সরকার আশ্বাস দেওয়ার পরেও ইউক্রেনে মার্কিন সেনাদের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। তিনি বলেন, ২০১৪ সালে যখন ইউক্রেনে কু হয়েছে তার আগে থেকেই মার্কিন সেনারা সেখানে তৎপর রয়েছে। ২০১৪ সালে কুর মধ্য দিয়ে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তারা ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একটা বিরাট অংশ দখল করে রেখেছে। এছাড়া ইউক্রেনে নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশেরা ইউক্রেন কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ দিয়ে চলেছেন। সের্গেই ল্যাভরভ বলেন, প্রকৃতপক্ষে মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত পশ্চিমা বাহিনী এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে গণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গণমিছিল শেষে দলটির প্রভাবশালী নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১০ দফা দাবির প্রথম কর্মসূচি ছিল আজকের গণমিছিল। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
দশ দফা দাবির অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ১০ দফা দাবির প্রথম কর্মসূচি ছিল আজকের গণমিছিল, দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আগামী ১১ জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি। ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও সারা দেশের ৯টি বিভাগীয় শহরে একইভাবে ৪ ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি ও তার নেতাকর্মীরা, যা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা ২টো পর্যন্ত। আজ শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
মির্জা বাসায় সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করলে বিএনপির সমাবেশ বন্ধ হয়ে যাবে।
হয়েছে
আজকে ঘোষণা করতে চাই, যত গ্রেফতার যত নির্যাতন হত্যা কেন, রাস্তায় আমাদের নেতা কর্মীরা শুধু না জনগণ নেমে গেছে, আর তাদেরকে দাবানো যাবে না।
একই সঙ্গে আগামী 11 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নবগঠিত 12 দলীয় জোট। জোটের নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এ ঘোষণা দেন। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। আজ ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নেড়ে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হওয়ার পরেই প্ল্যাটফর্মে উপস্থিত দর্শকদের একাংশ জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। এ সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লোগান দেওয়া জনতাকে থামানোর চেষ্টা করেন। রেলের অন্য পদস্থ কর্মকর্তারাও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। সে সময় গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে ওই ঘটনায় অসন্তুষ্ট তা বুঝে দেন মুখ্যমন্ত্রী মমতা। ক্ষুব্ধ মমতা এ সময় বন্দে ভারতের উদ্বোধনের মঞ্চে উঠতে রাজি হননি। এদিকে সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল নেতা কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে 18টি শিশু মৃত্যুর অভিযোগের জেরে উত্তরপ্রদেশের নয়ডার কারখানায় সব ওষুধ তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব এই তথ্য জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে 18টি শিশু মৃত্যুর অভিযোগের জেরে উত্তরপ্রদেশের নয়ডার কারখানার সব ওষুধ তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ পাণ্ডব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। ম্যারিয়ান বায়োটেকের অন্যতম শীর্ষকর্তা হাসান হ্যারিস বলেছেন তারা তদন্তকারীদের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট না আসা পর্যন্ত তারা সব ধরনের ওষুধের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গত বুধবার উজবেকিস্তানের স্বাস্থ্য দপ্তর বলেছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ান বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এ পর্যন্ত 18 জন শিশুর মৃত্যু হয়েছে, গুরুতর অসুস্থ বেশ কয়েকজন। উজবেকিস্তান সরকার ভারত সরকারের কাছে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ ধরনের অভিযোগের জেরে উত্তরপ্রদেশের নয়ডার সংশ্লিষ্ট কারখানায় সব ধরনের ওষুধ তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মিয়ানমারের একটি সামরিক আদালত অং সান সুচিকে আরও 7 বছরের কারাদণ্ড দিয়েছে। এই নিয়ে মোট 33 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হল তার বিরুদ্ধে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক এই নেত্রীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তখন থেকেই 19টি অভিযোগে তার বিচার চলছে, যাকে মানবাধিকার সংস্থাগুলো বলছে প্রহসন। গত সপ্তাহেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার মুক্তির দাবি জানিয়েছে। শুক্রবার চূড়ান্ত 5টি অভিযোগে সুচিকে এই সাজা দেওয়া হয়। দেশটির আদালত অং সান সুচিকে তার সরকারের একজন মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়ার বিষয়ে আইন না মানায় দোষী সাব্যস্ত করে। সুচিকে আরও 14টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোভিড নিরাপত্তা নিয়ম না মানা, ওয়াকিটকি আমদানিতে অনিয়ম এবং রাষ্ট্রীয় নিরাপত্তা আইন না মানার মতো অভিযোগ। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। তুরস্কে জনমত জরিপে দেখা গেছে প্রেসিডেন্টের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদের প্রতি তুর্কি জনগণের মধ্যে ব্যাপক অনাস্থা অবিশ্বাস তৈরি হয়েছে। এ অবস্থায় আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের অবস্থা কেমন হবে সেটা এখন দেখার বিষয় বলে অনেকে মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
তুরস্কে সর্বশেষ নতুন জরিপগুলোতে দেখা গেছে যে সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে প্রেসিডেন্টের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদের প্রতি তুর্কি জনগণের মধ্যে ব্যাপক অনাস্থা ও অবিশ্বাস তৈরি হয়েছে। এ ব্যাপারে গবেষণা ইনস্টিটিউট অসাল সম্প্রতি তুরস্কের 26টি প্রদেশে 2700 জনের উপর জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে প্রশ্ন করা হয়, কোন সরকারি প্রতিষ্ঠানকে আপনি অন্যদের চেয়ে বেশি নির্ভরযোগ্য মনে করেন? মাত্র 5.5% কম সংখ্যক মানুষ প্রেসিডেন্টের প্রতি তাদের আস্থার কথা জানিয়েছে। এই জরিপে মাত্র 6% মানুষ সংসদের প্রতি এবং 5.4% মানুষ বিচার বিভাগের প্রতি আস্থার কথা জানিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের বিরাট অংশ এই তিন বিভাগের প্রতি তাদের অনাস্থার কথাই জানিয়েছে। তবে এই জরিপের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক বিভাগগুলোর তুলনায় সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের প্রতি তুলনামূলক বেশি আস্থার বিষয়টি ফুটে উঠেছে। তবে জরিপের এই ফলাফল সত্ত্বেও একটি বাস্তবতাকে উপেক্ষা করা উচিত হবে না, আর তা হচ্ছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP এবং তার মিত্র রিপাবলিকান জোটের ন্যাশনাল মুভমেন্ট দলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোট রয়েছে যা বিরোধী দলগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সরকারের ভুল নীতির বাস্তবায়ন, বিশেষ করে অভ্যন্তরীণ অর্থনীতি এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে তুরস্ককে খুব খারাপ পরিস্থিতিতে ফেলেছে। নিঃসন্দেহে একটি অনিয়ন্ত্রিত অর্থনৈতিক সংকটের উত্থান এবং তুর্কি জনগণের অর্থনৈতিক সংকট ও জীবনমানের নিম্নগতি প্রভৃতি সমস্যার দায় তুরস্কের ক্ষমতাসীন দল এবং খোদ রজব তাইব এরদোগানের উপরেই বর্তায়। এদিকে PKK গেরিলাদের দমনের অজুহাতে ইরাক ও সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানকে সেদেশের জনগণ ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা মোটেই ভালোভাবে নেয়নি। কেননা সরকারের এই পদক্ষেপের ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ইসরায়েলের সাথে এরদোগান সরকারের ঘনিষ্ঠতাকেও সেদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। এ অবস্থায় আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দলের অবস্থা কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
প্রসঙ্গ, বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেসব দেশে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করে সেসব দেশ অর্থনৈতিক সংকটে কর্মী নেওয়া বন্ধ বা কমিয়ে দিয়েছে। জনশক্তি রপ্তানি খাত নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো ধারাবাহিক প্রতিবেদনে আজকে শুনুন এর দ্বিতীয় পর্ব।
বাংলাদেশের প্রবাসী আয় ধসের মূলে রয়েছে হুন্ডি। প্রবাসীরা ডলারের বিপরীতে একটু বেশি টাকা পেলেই বৈধ ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে হুন্ডির আশ্রয় নেন, ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় কমে আসে। বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স প্রবাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে হঠাৎ করে রেমিটেন্স 153.96 কোটি ডলারে নেমে আসে। অক্টোবর মাসে আরও খানিকটা কমে 152.55 কোটি ঠেকে, কিন্তু চলতি বছর শুরু হয়েছিল ভালো রেমিটেন্স প্রবাহ দিয়েই। জুলাই মাসে রেমিটেন্স আসে 209.63 কোটি ডলার আর আগস্ট মাসে আসে 203.70 কোটি ডলার। এ সময় প্রবাসীদের পাঠানো ডলারের দাম বেঁধে মতো ঘটনা ঘটে। অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা বলছেন, এই দাম বেঁধে দেওয়ার কারণে ডলারের নিয়ন্ত্রণ চলে যায় হুন্ডি মার্কেটে। বিশ্লেষকরা বলছেন, এর আগে প্রবাসী আয়ে ডলারের দাম বাজারের নিয়ন্ত্রণে থাকার কারণে যার যার মতো করে তারা ডলার কিনেছেন। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন কিনেছে, আবার হুন্ডি মার্কেটেও নিজেদের মতো ডলার দাম দিয়ে কেনা হয়েছে। ফলে একদিকে ব্যাংকগুলো যেমন ডলার কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়েছে, অন্যদিকে একচ্ছত্র আধিপত্য পেয়েছে হুন্ডি মার্কেট। এর প্রভাব পড়ে সেপ্টেম্বর মাসের প্রবাসী আয়ে। সৌদি আরব থেকে আতাউর রহমান মুকুল রেডিও তেহরানকে জানান, প্রবাসীদের কর্মস্থল থেকে অর্থ প্রেরণের সেন্টারগুলো অনেক দূরে এবং বৈধ কাগজপত্রের অভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর তাদের অনেক বড় সমস্যায় পড়তে হয়।
এখানেও আমাদের যে আইডি কার্ডগুলি, মধ্যে লেখা আছে মনে করেন যে আমার নাম আতাউর রহমান মুকুল, যদি এখানে আতাউর রহমান মুকুলের জায়গায় মরসুকারের জায়গায় ম দেওয়া হয়, তাহলে এটা পাসপোর্টের সাথে না মিলার কারণে ব্যাংক কি করে ও টাকা পাঠাতে দিচ্ছে না, যে তোমার নাম সংশোধন করে নিয়ে আসো।
আর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে রাশেদ বাদুল জানান,
নতুন সমবাজার প্রক্রিয়া সমবাজার শুরু হয়েছে, একজন কর্মীদের প্রায় 10-12 হাজার ইঙ্গিত প্রয়োজন, এই কর্মীর টাকাটা এখানে পেমেন্ট করতে হয়, আর এই টাকা দিয়েই আমাদের এই মালয়েশিয়া যে চাহিদাপত্র যে কেনা বা ভিসা কেনা কাজে ব্যবহৃত হচ্ছে।
এদিকে কাতার থেকে প্রবাসী কমিউনিটি নেতা মাহবুব রহমান চৌধুরী রেডিও তেহরানকে বলেছেন,
এটা নিয়ে প্রচার প্রচারণা করেছি এবং এটা নিয়ে অনেক আমরা মিটিং করেছি, সবাইকে সচেতন করার চিন্তা ভাবনায় আমরা অনেকগুলো মিটিং করেছি, বিভিন্ন অঞ্চলে গিয়েও আমরা করেছি।
তবে পায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান রেডিও তেহরানকে বলেছেন,
যে এখন আমাদের বিএমইটি একটা রুল করে দিয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট করে যেতে হবে, এখন অ্যাকাউন্ট করে আপনি বাধ্য করে দিয়েছেন এবং বাধ্য করে দিয়েছেন সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে। তো আমার একটি যদি ব্যাংকে আপনি অ্যামাউন্ট একটা অ্যাকাউন্ট করতে বাধ্য করে দেন, তাহলে কিন্তু সেই ব্যাংক আপনাকে সার্ভিস প্রোভাইড করতে অতটা উৎসাহিত হবে না। কিন্তু এটা যদি কম্পিটিটিভ করে দেন, আপনি যদি প্রাইভেট ব্যাংক হতে আরম্ভ করে সবাইকে কম্পিটিটিভ করেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু সবাই নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
যোগাযোগ দক্ষতার নানা দিক নিয়ে আমরা কথা বলেছি গত কয়েকটি আসরে। আজ আমরা লিখিত যোগাযোগের দক্ষতা নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
শব্দ ও বাক্য লিখে অন্যের সঙ্গে যোগাযোগ করা মানেই লিখিত যোগাযোগ। তবে যার উদ্দেশ্যে শব্দ ও বাক্য লেখা হলো, তার কাছে তা পৌঁছালো কিনা অথবা সে ওই সব শব্দ ও বাক্য বুঝল কিনা, তা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন, তা তখন এই দক্ষতাকে কাজে লাগাতে পারেন। তবে লিখিত যোগাযোগের ক্ষেত্রে লেখার দক্ষতা থাকা জরুরি। যেন তেন লিখে দিলেই তো আর হবে না, লেখাটা হতে হবে বোধগম্য। আপনি যে বার্তা দিতে চাইছেন বা যে অভিব্যক্তি প্রকাশ করতে চাইছেন, তা লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। চিঠি হোক আর অন্য যা কিছুই হোক, তা লেখার আগে একটু ভেবে নিতে হবে। এমনভাবে লিখতে হবে যাতে অপর পক্ষ তা পড়ে আপনার উদ্দেশ্য বুঝতে পারেন। আপনি একটি বাক্য থেকে শুরু করে হাজার হাজার বাক্য লিখে যোগাযোগ স্থাপন করতে পারেন।
তবে আপনি যখন কাউকে নির্দেশনামূলক জরুরি বার্তা দিচ্ছেন এবং জরুরি ভিত্তিতে নির্দেশের বাস্তবায়ন প্রত্যাশা করছেন, তখন অবশ্যই তা সংক্ষিপ্ত হওয়া জরুরি। অর্থাৎ খুব অল্প কথায় আপনার উদ্দেশ্যটা তুলে ধরতে হবে। এক্ষেত্রে বার্তাটি দীর্ঘ হলে তা পড়তে গিয়ে পাঠকের সময় ক্ষেপণ হবে এবং নির্দেশ বাস্তবায়নে বিলম্ব হবে। কিন্তু আপনি যদি কাউকে জটিল কোনো বিষয় সম্পর্কে ধারণা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বড় লেখা লিখতেই হবে। আপনি যখন কোনো গণমাধ্যমে লেখা প্রকাশ করছেন, তখনও আপনি পাঠকবৃন্দের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করছেন। এর ফলে আপনাকে এ ধরনের লেখার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, স্পষ্ট করে লিখতে হবে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। সবার জন্য বোধগম্য শব্দ ও বাক্য লিখতে হবে। যে কোনো বিষয়ে লেখার প্রথম ধাপেই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। লেখার উদ্দেশ্য কী এবং কোন কোন তথ্য সংযোজন করতে হবে তা নির্ধারণ করে নিতে হবে। এভাবে পরের ধাপে যেতে হবে।
আপনার লেখাটি কোন আঙ্গিকে হবে, কিভাবে লিখতে হবে, কি কি তথ্য থাকতে হবে তা নির্ধারণ করে একটি খসড়া তৈরি করতে হবে। খসড়া তৈরি হলে তা কয়েকবার পড়ে অস্পষ্টতা দূর করতে হবে। যে লেখাটি আপনি অন্যকে দিতে চাইছেন বা প্রকাশ করতে চাইছেন তার মাধ্যমে কাঙ্ক্ষিত ও কার্যকর যোগাযোগ স্থাপিত হবে কিনা, বানান ঠিক আছে কিনা, ব্যাকরণ ঠিক হলো কিনা, কোনো তথ্য বাদ পড়ল কিনা, এসব বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে এবং এরপর লেখাটিকে ভালোভাবে পড়ে নিজে নিজেই সম্পাদনা করতে হবে। যে কোনো বিষয়ে লেখার আগে অবশ্যই যার বা যাদের উদ্দেশ্যে লিখছেন তাদের শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান ও সচেতনতা সম্পর্কে সম্যক ধারণা রাখা জরুরি এবং এসবের ভিত্তিতে লেখাটা সাজানো উচিত। আপনি যে বিষয়ে লিখছেন সে বিষয়টি সম্পর্কে যদি পাঠকের ধারণা না থাকে তাহলে যোগাযোগ সফল হবে না। সাধারণত যাদের অক্ষর জ্ঞান আছে তারা লেখার মাধ্যমে কম বেশি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। তবে একটি রোগ আছে বা মানুষের লেখার শক্তিকে কেড়ে নিতে পারে অথবা দুর্বল করতে পারে। যেহেতু লেখার দক্ষতা নিয়ে কথা বলছি আমরা, সে কারণে এই অনুষ্ঠানে এই রোগের বিষয়ে একটু ধারণা দিয়ে রাখতে হবে।
কখনো কখনো দেখা যায় ছোট ছেলে বা মেয়ের সবকিছু একদম স্বাভাবিক, কোথাও কোনো ছন্দপতন নেই। স্কুলে যাচ্ছে, খেলছে ও দুষ্টুমি করছে, কিন্তু যখনই কিছু লিখতে হচ্ছে তখনই কোথা থেকে একরাশ জড়তা এসে ঘিরে ধরছে তাকে। পেন্সিল ধরতে সমস্যা হয়, অক্ষরগুলো কেমন যেন উল্টোপাল্টা হচ্ছে, বানানো ভুল হয়। বাবা মা ভাবছেন পড়াশোনায় অনীহা বা দুষ্টুমি করছে, অথচ সে কিন্তু অন্যান্য পড়া মুখস্থ বলতে পারছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের সমস্যাকে বলা হয় ডিসগ্রাফিয়া। এটা একটা রোগ। এ রোগে আক্রান্তরা দিক নির্দেশনা শুনে সেই আকৃতিটা ভেবে তা সহজেই লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে না। সাধারণত বেশিরভাগ মানুষেরই প্রবণতা হলো সে যে কাজটা পারে না সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ডিসগ্রাফিয়া আক্রান্তদের ক্ষেত্রেই তাই। এই কারণে এই সমস্যায় আক্রান্ত শিশুরা লেখার প্রসঙ্গ এলেই নার্ভাস হয়ে যায়। এসব ক্ষেত্রে বকুনি দেওয়া যাবে না, যে কারণে শিশুদের বুঝিয়ে বা নানা কৌশলে লেখাতে হবে।
বড়দের এটা বুঝতে হবে যে সামান্য একটা কিছু লিখতে গেলেও এ ধরনের সমস্যার শিকার মানুষের মাথায় অনেক চাপ পড়ে, এ কারণে তারা এ বিষয়ে আগ্রহ দেখায় না। এ ধরনের ব্যক্তিরা স্বাভাবিকভাবেই অন্যদের মতো লিখিত যোগাযোগে অতটা দক্ষ হবে না, এটা মেনে নিতে হবে। শিশুকালেই এই সমস্যার চিকিৎসা করা হলে তাতে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমরা আবারও লেখার দক্ষতা সংক্রান্ত আলোচনায় ফিরে আসি। লিখিত যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই যা লিখছেন তা অন্যকে দেওয়ার আগে অথবা কোথাও পাঠানোর আগে অন্তত একবার পড়ে দেখবেন। সম্ভব হলে শব্দ করে লেখাটি পড়বেন, তাহলে আপনি লেখার ত্রুটি সহজে ধরতে পারবেন। বাক্যগুলো বেশি বড় হয়ে থাকলে প্রয়োজনে তা ছোট করে একাধিক বাক্যে তুলে ধরুন। লেখার সময় অন্তত একবার হলেও নিজেকে ওই লেখার পাঠকের স্থানে বসিয়ে ভেবে দেখুন লেখাটি জটিল মনে হচ্ছে কি না।
আপনি যখন অনেক মানুষের উদ্দেশ্যে কিছু লিখবেন তখন অবশ্যই সবচেয়ে সহজ ভাষায় লেখার চেষ্টা করুন, কারণ আপনার পাঠকদের মধ্যে সবাই সমান শিক্ষিত বা যোগ্যতা সম্পন্ন নন এবং স্বাভাবিকভাবেই সবাই সবকিছু সম্পর্কে সমান জ্ঞান ও ধারণা রাখেন না। এ কারণে সবাই যাতে বুঝতে পারে সেভাবেই লিখতে হবে। আপনার লক্ষ্য হবে সবার কাছে আপনার বার্তাটিকে বোধগম্য করে তুলে ধরা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনের কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। 30 ডিসেম্বর শুক্রবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনের খবর বেশি গুরুত্ব পেয়েছে। প্রথমে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। বিএনপি জামাত জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন, বলেছেন নানক প্রথম আলো। সব প্রতিষ্ঠান এমনভাবে ধ্বংস হয়েছে, মেরামতের বিকল্প নেই, নজরুল ইসলাম খান, যুগান্তর। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কলঙ্কের দিন আজ, গণতন্ত্র মঞ্চ, নয়া দিগন্ত। পুঁজিবাজারে হতাশার বছর, দৈনিক বাংলা। বিশ্ব অর্থনৈতিক সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ, আমাদের সময়। সূচির বিরুদ্ধে দুর্নীতির 5 অভিযোগই প্রমাণিত, 7 বছর কারাদণ্ড, দৈনিক সমকাল। পেলের মৃত্যুতে ব্রাজিলে 3 দিনের রাষ্ট্রীয় শোক, ইত্তেফাক। এবার ভারতের শিরোনাম, মোদির মাতৃবিয়োগ আজকাল। হাওড়ায় বন্দে ভারত উদ্বোধনে হঠাৎ নাটক, জয় শ্রীরাম স্লোগান শুনে মঞ্চে উঠলেন না মমতা, আনন্দবাজার। লালুর বিরুদ্ধে বন্ধ করে দেওয়া মামলা ফের শুরু করল সিবিআই, পূবের কলম। মোদির জামানায় ঋণের বোঝা ছাড়ালো মাথাপিছু লক্ষ টাকা, বর্তমান। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি সহ 10 দফা দাবিতে বিএনপি সহ সরকার বিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিলের খবর গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই গণমিছিলকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য বিভিন্ন পত্রিকায় এসেছে। প্রথম আলো লিখেছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নারক বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি জামাত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে, এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশনকে এতটাই অনুগত করা হয়েছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যা চায় তার বাইরে কিছুই করতে পারে না। সব প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে এখন মেরামত ছাড়া বিকল্প নেই। অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জাতীয় প্রেস ক্লাবের সামনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ ও মিছিলে বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক দিন। গণমিছিল পূর্ব সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল সরকারকে পতনের যুগপথ আন্দোলনে অংশ হিসেবে আগামী 11 জানুয়ারি ঢাকাসহ সারাদেশে বিভাগীয় শহরে 3 ঘন্টার গণ অবস্থানের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। খবরটি দৈনিক নয়া দিগন্ত সহ অধিকাংশ দৈনিকে প্রকাশিত হয়েছে। রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক অঙ্কনের খবরও আজকের দৈনিকগুলোতে গুরুত্ব পেয়েছে। পুঁজিবাজারে হতাশার বছর শিরোনামে দৈনিক বাংলায় প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, একটি কঠিন বছর শেষ করল পুঁজিবাজার। শুরুটা হয়েছিল কিছুটা আশা দেখিয়ে, তবে শেষটা হয়েছে চরম হতাশায়। 2022 সালের শুরুতেও পুঁজিবাজার নিয়ে উচ্ছ্বাস ছিল না। 2021 সালের অক্টোবর থেকেই বাজার ছিল সংশোধনে, তবে সেটি শেষ করে 2022 সালের শুরুতে সূচক কিছুটা বাড়তে শুরু করে। এদিকে বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশ 2 ধাপ এগিয়েছে বলে খবর দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। দৈনিক আমাদের সময় জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক লিগের বৃহত্তম অর্থনৈতিক দেশের তালিকায় 2 ধাপ এগিয়ে বাংলাদেশ এখন 34তম। 2037 সালের মধ্যে আরও 14 ধাপ এগিয়ে 20তম অবস্থানে উন্নীত হবে। বাণিজ্যিক চলাচলের দ্বিতীয় দিনেও মেট্রো রেলে ভ্রমণে উত্তরা উত্তর এবং আগারগাঁও স্টেশনে ছিল হাজারো মানুষের ভিড়। তবে গতকালের মতো আজও মেট্রো রেলের ভেন্ডিং মেশিন বিকল হয়ে গেছে। 3টি ভেন্ডিং মেশিন থাকলেও সকাল থেকে 2টি মেশিন বিকল হয়ে যায়। খবরটি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের দৈনিকগুলোর অনলাইন সংস্করণে আন্তর্জাতিক অঙ্গনের 2টি খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথম খবরটি হল, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির বিরুদ্ধে আনা 5টি দুর্নীতির মামলায় 5 অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছে জান্তা শাসিত দেশটির আদালত। এর আগে বেশ কিছু মামলার রায়ে মোট 26 বছরের কারাদণ্ড দেওয়া হয় সুচিকে। এবারের সর্বশেষ রায়ে তাকে আরও 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ফুটবলের রাজাখ্যাত ব্রাজিলীয় কিংবদন্তি পেলের মৃত্যুর খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে সবগুলো দৈনিকে। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত তুলে ধরছি। শুক্রবার ভোর রাত 3:30 মৃত্যুবরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মায়ের শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যেই আহমেদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের জন্য শুক্রবার মোদীর পশ্চিমবঙ্গে আসার কথা থাকলেও মাতৃবিয়োগের জন্য শেষ পর্যন্ত আসতে পারছেন না তিনি। খবরটি দৈনিক আজকাল সহ সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। জয় শ্রীরাম স্লোগান শুনে মঞ্চেই উঠলেন না মমতা, এই শিরোনামে আনন্দবাজারের অনলাইনে প্রকাশিত খবরে লেখা হয়েছে। আবার কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম স্লোগান। হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে মমতা উপস্থিত হওয়ার পরে প্ল্যাটফর্মে উপস্থিত দর্শকদের একাংশের বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় অসন্তুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দে ভারতের মঞ্চেই উঠতে রাজি হননি। মোদি জমানায় ঋণের বোঝা ছাড়াল মাথাপিছু লক্ষ টাকা, এই শিরোনামে বর্তমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। মোদি জমানায় দেশের সার্বিক ঋণ যে হু হু বাড়ছে সরকারি তথ্যেই তা উঠে এসেছে। স্রেফ গত আট বছরে দেশে ঋণের বোঝা বেড়েছে 84,77,352 কোটি টাকা। ভারতে এখন জনপ্রতি ঋণের বোঝা 1,08,232 টাকা। শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকায় পাতার অনুষ্ঠান কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলন এবং দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলবো আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে। জনাব সাইফুল হক, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক শুভেচ্ছা।
জনাব সাইফুল হক, সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন হয়ে গেল। দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ওবায়দুল কাদের। তো আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্পর্কে আপনি কি বলবেন?
তাদের সম্মেলন, একটা সরকারি দল, তারা যে সম্মেলন করলেন, তো নিয়মিত সম্মেলন করেছেন, এটা নিশ্চয়ই একটা ভালো। কিন্তু ঢাকা শহরের একটা বড় অংশকে তারা প্রায় অবরুদ্ধ করেই সম্মেলন করলেন। তারা যে গোটা রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করে এই সম্মেলনটা করলেন, এবং যেটা বললেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়ে, বিরোধী দল তো নিশ্চয়ই এই সুযোগ পাবার কোনো সুযোগ এখনো পর্যন্ত নেই। এটা তো দেশের মানুষের মধ্যে বড় এক নেতিবাচক একটা প্রতিক্রিয়া হয়েছে। সম্মেলনে তো বড় কোনো চমক নেই। আর একটা খুব স্পষ্ট যে এখনো পর্যন্ত আমাদের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে প্রধান নেতৃত্বের কোনো বিকল্প গড়ে ওঠেনি, এবং দলগুলো অনেকটা ব্যক্তি কেন্দ্রিক দলে পর্যবেসিত হয়েছে, যে কারণের জন্য চার দশকের বেশি কাল ধরে শেখ হাসিনাকে দলের সভাপতি হতে হয়েছে, বা সাধারণ সম্পাদক পরপর তিনবার ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
জনাব সাইফুল হক, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের গুরুত্বপূর্ণ দিক কি ছিল যদি বলেন?
গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, যে এই সময়কালে এই কাউন্সিল থেকে তারা বিদ্যমান যে রাজনৈতিক সংকট, যে সংকটটা উত্তরণে মানুষ থাকে না আশা নিয়ে বাঁচে, শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে বা প্রধানমন্ত্রীর কাছ থেকে সংকট উত্তরণে খানিকটা যে ধরনের বক্তব্য প্রত্যাশা করেছিল একটা অংশ, তার ধারে কাছে তারা থাকেনি। যে আওয়ামী লীগ একটা গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য দীর্ঘ তাদের লড়াই সংগ্রামের ঐতিহ্য আছে, সে আওয়ামী লীগ আজকে যখন মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যখন নিয়মতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বা সরকার পরিবর্তনের পথ যখন প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে, তখন এই ধরনের কাউন্সিলে ওনাদের মুখ থেকে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকারের কথাবার্তা, এগুলো একেবারেই বেমানান, স্ববিরোধী। এবং আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে, তাদেরকে যে দেশ এবং জনগণকে দেবার কিছু নাই, এবার কাউন্সিলের মধ্য দিয়ে সেটা আরেকবার তারা প্রমাণ করলেন।
শ্রোতা বন্ধুরা, আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জি, জনাব সাইফুল হক, সম্মেলনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশ অর্থনীতিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে। তিনি আরও বলেন, বাংলাদেশে এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে নষ্ট হবে না, কারো হাতে তুলে দেব না। তো প্রধানমন্ত্রীর এসব বক্তব্য সম্পর্কে আপনি কি বলবেন?
অর্থনৈতিক ক্ষেত্রে শুধুমাত্র গত 15 বছরে বলা হচ্ছে যে শুধু সরকারি হিসেবে দেখা যাচ্ছে 12-13 লক্ষ কোটি টাকা যখন পাচার করা হয়েছে, যখন রাষ্ট্রীয় কোষাগার এক ধরনের খালি হয়ে যাচ্ছে, এবং যখন আমাদের সামষ্টিক অর্থনীতির একটা ভয়াবহ বিপর্যয়, যখন অর্থনৈতিক চূড়ান্ত বিশৃঙ্খলা, এবং যখন আমাদের রিজার্ভের নজিরবিহীন ভাবে ঘাটতির জায়গাটা শুরু হয়েছে, এরকম একটা বাস্তবতাতে প্রধানমন্ত্রী যে কথা বললেন সেটা তথ্য ভিত্তিক নয়।
জনাব সাইফুল হক, প্রধানমন্ত্রী আরো বলেছেন, ভোট চুরি করে দেশে কেউ ক্ষমতায় থাকতে পারে না। খালেদা জিয়া ভোট চুরি করে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল, জনগণ তা মেনে নেয়নি। তো ভোট চুরি এবং ভোটের অধিকার নিয়ে বর্তমান সরকারের গত 2 টার্মের অবস্থা সম্পর্কে আপনি কি বলবেন?
আর তিনি যে কৃত্রিম আশাবাদ যেগুলো তৈরি করবার চেষ্টা করেছেন, ইতিমধ্যে দেখবো যে এই সরকার ভোটের অধিকার বা গণতান্ত্রিক অধিকারই হরণ করেননি। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির নিরাপত্তার যে প্রশ্ন, সেটাও আজকে বিপন্ন হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যখন বলেন ভারতকে উদ্দেশ্য করে যে তাদেরকে আরেক মেয়াদের জন্য ক্ষমতায় রাখতে হবে, তাদের এই কথাবার্তাগুলো এগুলো সত্যের অপলাপ, মানুষ এগুলো গ্রহণ করেনি। নেহাত একটা রাজনৈতিক গল্পবাজি ছাড়া মানুষ অন্যপ্রভাবে দেখে, যেমন তারা পাঁচ বাংলাদেশ করবার কথা এবার কাউন্সিলে বারবার করে বললেন। কিভাবে বুঝবো যে মানুষের তোভাবে কথা বলবার স্বাধীনতা নেই, ভোটের অধিকার, যে মানুষের পছন্দের দল বা প্রার্থীকে বেছে নেবার কোন সুযোগটা নেই, যে মানুষকে স্বাধীনভাবে কথা বলার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে কালো আইনের পদ্ম জারু করে, তো সে মানুষ কিভাবে স্বাধীন হবে, সে মানুষ কিভাবে পাঁচ মানুষ হিসেবে গড়ে তুলবে? এগুলো হচ্ছে একটা স্ববিরোধিতা। আগে বলতেন ডিজিটাল বাংলাদেশ, এখন বলতেন স্মার্ট বাংলাদেশ। এ সমস্ত শব্দের চাতুরি দিয়ে বাস্তবে তাদের শাসনামলিতে চুরি, দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য, যেটাকে আমরা বলছি একটা রাষ্ট্রীয় একটা প্রতিবাদ, 17 কোটি মানুষের উপরে চেপে আসছে, তাদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেবার জন্য এগুলো কিছুটা আত্মরক্ষার প্রচারণার হাতিয়ার হিসেবে এই সমস্ত শব্দ বাক্য, যেগুলোর সাথে বাস্তবতার কোন দূরবর্তী কোন সম্পর্ক নেই। আমি এই প্রসঙ্গে যে কথাটা বলে এখানে শেষ করব, বস্তুত আওয়ামী লীগের আসলে একটা রাজনৈতিক পরাজয়, বিরোধী দলগুলোকে তারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, সে কারণে জন্য আজকে তারা হামলা, মামলা, গুম, খুন, সন্ত্রাসের একটা দৌরাত্ম্য এখন আমরা লক্ষ্য করছি। তো এগুলো তো একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। আপনি গণতন্ত্রের কথা বলছেন এবং কথাটা কিভাবে বলছেন, মানুষ ভোট চোরকে কখনো ক্ষমা করে না, এগুলো তো নিজের পাপটাকে অন্যের উপরে চাপানো খুব বড় একটা রাজনৈতিক তামাশা। সরকারের বিশ্বাসযোগ্যতা খুবই ন্যূনতম পর্যায়ে।
জনাব সাইফুল হক, আপনি বিএনপি সহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী জেলখানায় আছে সে কথা বলছিলেন, তো এ সূত্র ধরেই জানতে চাইব, বিএনপির 10 ডিসেম্বরে গণসমাবেশের আগের দিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হলো, এটি কি গণতান্ত্রিক ব্যবস্থায় মানানসই?
ধরুন নিম্ন আদালত যে মামলায় মধ্যরাতে একটা রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় যেভাবে একটা প্রধান বিরোধী দলের মহাসচিবকে গ্রেপ্তার করা হলো, স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সহ তাদের প্রায় 15,000 নেতাকর্মীকে এর আগের গত 15 দিনে গ্রেপ্তার করা হয়েছে। আর মামলার কথা আমি যেটা বলতে চাই, চতুর্থবারের মতো নিম্ন আদালত যখন মির্জা ফখরুলের জামিন আবেদন যখন বাতিল করে, তার অর্থ হচ্ছে এবং যেখানে তার নামে FIR নাই, কোন নাম উল্লেখ নাই, সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই এই প্রসঙ্গে, তার অর্থ যে আমাদের আদালতগুলো সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে তারা কাজ করতে পারেন না, সেজন্য এখন পুরোটা একটা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে একটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, যেটাকে বলি যে একটা অগণতান্ত্রিক যে স্বেচ্ছাচারী ক্ষমতা, যে ক্ষমতাতে পুরো ব্যবস্থাকে একটা অকার্যকর জায়গায় আজকে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাউন্সিলও বিরোধী দলকে দমন করে শাসন করার যে রাজনীতি, যে সংস্কৃতি, তার পরিবর্তনে কোনো ইঙ্গিত বা কোনো লক্ষণ এবার তাদের কাউন্সিলের মধ্যে নেই। আওয়ামী লীগ এখনো পর্যন্ত দেখছি প্রতিহিংসা প্রতিশোধের যে রাজনীতি, ভাগ বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির পথটাই তারা অনুসরণ করবেন। পরোক্ষভাবে সেই ইঙ্গিতটাই তাদের কাউন্সিলের মধ্য দিয়ে আজকে বেরিয়ে আসছে। ফলে সে কারণের জন্য বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ ভাবে যুগপৎ ধরে রাজপথে নামা ছাড়া বা রাজপথে নেমে সরকারকে বাধ্য করা ছাড়া আসলে দেশ, জনগণ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবার অন্য কোনো সুযোগ এখন আর দেখা যাচ্ছে না।
জনাব সাইফুল হক, আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক শুভেচ্ছা, ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। ইরানে নৌবাহিনীর বিশাল মহড়া শুরু, উপকূল রক্ষার অনুশীলনের পাশাপাশি ড্রোনের রণকৌশল যাচাই চলছে। ইউক্রেন যুদ্ধে শত শত মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে অভিযোগ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। গণমিছিল শেষে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করল বিএনপি, সরকারের পদত্যাগেই মূল লক্ষ্য বলে জানালেন নেতারা। এবং উজবেকিস্তানে ভারতীয় সিরাপ খেয়ে 18 শিশুর মৃত্যুর পর উত্তরপ্রদেশের নয়ডার কারখানার সব ওষুধ তৈরি বন্ধের নির্দেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায় বিদায় চাইছি। খোদা হাফেজ।